হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
আজকের নিয়মিত পরিবেশনা হ্যালো ওয়াশিংটন উপস্থাপন করছেন দিলারা হাশেম।
শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতারা, যে যেখানে আছেন সবাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিন। সকলকে আজকের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। একটু পরেই আপনাদের প্রশ্ন অনুষ্ঠানের আলোচক মণ্ডলীর কাছে উপস্থাপন করব। আপনারা জানেন আজকের আলোচ্য বিষয় বাংলাদেশের স্বাধীনতা উত্তর সাহিত্যের ধারা। তবে প্রথমেই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্যানেলিস্ট বা আলোচক মণ্ডলীরা সকলে লাইনে রয়েছেন কিনা দেখে নি। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ড রফিকুল ইসলাম। তিনি নজরুল বিষয়ে গবেষক ও বিশেষজ্ঞ বলে বিশেষভাবে পরিচিত। তার সাম্প্রতিক গবেষণা গ্রন্থ বাংলা ভাষা ও সাংস্কৃতিক আন্দোলন, বাংলা সাহিত্যে এক বিশেষ সংযোজন। ডক্টর রফিকুল ইসলাম, আপনি আছেন লাইনে? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ, একটু লাইনে থাকুন, একটু পরই আপনার কাছে আসছি। আমাদের সাথে রয়েছেন কেমব্রিজ প্রবাসী কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও গবেষক কেতকী গুশারি ডাইসন। দীর্ঘদিন প্রবাস জীবন যাপন করেও যিনি বাংলা ভাষা ও সাহিত্যের মূলটি আঁকড়ে ধরে আছেন। দুবার ভূষিত হয়েছেন আনন্দ পুরস্কারে। আর একটা কথা আমি খুব গর্ব করে বলি যে তার জন্মভূমি বাংলাদেশ। কেতকী, আপনি কি আছেন লাইনে? হ্যালো কেতকী, আমার মনে হচ্ছে আমরা ওনাকে এখনো লাইনে পাইনি, চেষ্টা করে যাচ্ছি, একটু পরে আবার দেখব। আর রয়েছেন বাংলাদেশের কৃতি কবি আব্দুল মান্নান সৈয়দ। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্কলার ইন রেসিডেন্স হিসেবে অধ্যাপনার সাথে নিবেদিত রয়েছেন কবিতায়। বিটিভির নিয়মিত অনুষ্ঠান বইপত্রে তাকে দর্শকরা পান বইপত্র বিষয়ে লেখকদের সাথে আলাপ চালিতে। আব্দুল মান্নান সৈয়দ, আপনি আছেন লাইনে? হ্যালো, আচ্ছা, একটু লাইনে থাকুন। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য অনেক ধন্যবাদ। কেতকী কুশারি ডাইসনকে এখনো আমরা পাইনি, তবে চেষ্টা করে যাব। স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সাহিত্যে যে উৎসাহ, উদ্দীপনা ও নতুন প্রাণের জোয়ার এসেছিল তার উত্তাল ঢেউয়ে নাওভাসী আমরা পেয়েছি বহু নতুন কবি, সাহিত্যিক। তাঁদের উচ্ছ্বাসে, তারুণ্যে, নতুন বক্তব্যে, প্রাণরসে ভরে উঠেছিল সত্তরের পরবর্তী বাংলা সাহিত্যের সম্ভার। নিজ অস্তিত্ব ও জাতিসত্তার বিকাশে বাংলাদেশের সাহিত্য হয়েছিল পরিপুষ্ট। আর 34 বছর পর সেই প্রাণবন্যা কি স্তিমিত হয়ে গেছে? এইসব নিয়েই শ্রোতাদের প্রশ্নের ভিত্তিতে আমাদের আজকের আলোচনা। ফোন লাইনে অনেকে রয়েছেন, প্রথমেই চলে যাই একটি প্রশ্নে।
আমার নাম শামসুল হুদা, আমি নিউলিস থেকে এই প্রশ্নটা পাঠ করছি। সমাজ এবং সময়ের সাথে সঙ্গতি রেখে বাংলা সাহিত্যে বিষয় নির্ভর বিভিন্ন ধারার বিকাশ ঘটেছিল স্বাধীনতার আগে এবং তার পরবর্তী পর্যায়ে, এবং এসব ধারার মূল উপজীব্য ছিল আমাদের জাতিসত্তার রূপ নির্ণয়, নারী প্রগতির ভবিষ্যৎ এবং বঞ্চিত জনসমষ্টির সামাজিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা। ইদানিংকালে বাংলা সাহিত্যে কোন ধারার প্রাধান্য আপনি লক্ষ্য করছেন এবং কারা এতে ভূমিকা পালন করছেন?
হ্যালো ডক্টর শামসুল হুদা সম্পর্কে প্রথমে একটু বলে নি, উনি নিউ অরলিন্সে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন, কিন্তু সেই সাথে তিনি প্রতি বছর অবিনাশী শব্দ রাশি বলে একটি লিটল ম্যাগাজিন প্রকাশ করতেন, যাতে প্রবাসী সাহিত্যিকরা সকলে তাঁদের লেখাটেখা দিতেন এবং তিনি এদিক দিয়ে খুব অগ্রণী। তো ডক্টর শামসুল হুদা যে প্রসঙ্গটি করলেন, আমি প্রথমেই ডক্টর রফিকুল ইসলামকে বলব, আপনি যদি এর সম্পর্কে কিছু আলোকপাত করেন। হ্যালো,
বাংলাদেশের সাহিত্য, হ্যাঁ, বাংলাদেশের সাহিত্যের সূচক, শুনতে পাচ্ছেন তো?
হ্যাঁ শুনতে পাচ্ছি।
বাংলাদেশের সাহিত্যের নিজস্ব বৈশিষ্ট্য আমরা দেখতে পাই 52 সালের ভাষা আন্দোলনের পর থেকে, 47 সালের দেশ বিভাগের পর থেকে যে সাহিত্য ঢাকা কেন্দ্রিক যে বাংলা সাহিত্যের গড়ে ওঠে সেটা এক অর্থে ছিল কলকাতার একটা সম্প্রসারণ। কারণ কলকাতা থেকে যেসব সাহিত্যিক দেশ বিভাগের পর ঢাকায় এসেছিলেন তারা সেই সাহিত্য সূচনা করেছেন। কিন্তু 1952 সালের 21শে ফেব্রুয়ারির পর এখানে প্রেক্ষাপটটা সম্পূর্ণরূপে বদলে যায়, এবং আমি বলব যে আমাদের বাংলাদেশের সাহিত্য বলে যে নতুন সাহিত্য, যে স্বতন্ত্র সাহিত্য সৃষ্টি হল সেটা 21শেকে কেন্দ্র করেই, যে 21শের সংকলন, এইতে বাংলাদেশের সাহিত্যের নতুন যাত্রা শুরু করল এবং দেখলাম আমরা যে 52 সালের ভাষা আন্দোলনের পর থেকে আমাদের বাংলাদেশের সাহিত্য ক্রমাগত প্রতিবাদের এবং প্রতিরোধের সাহিত্যে রূপান্তরিত হল, যেটা গিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধের যে ধারা তার সঙ্গে মিলিত হল এবং তখন থেকে অদ্যাবধি বাংলাদেশের সাহিত্যের মূল ভিত্তি একুশে এবং একাত্তর। এই যে দুটি বিষয়, বিশেষ করে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাহিত্য কিংবা একুশে এবং একাত্তরের চেতনা নিয়ে যে সাহিত্য, এইতে আমাদের নিজস্ব, এইতে পশ্চিম বাংলায় তেমন নেই।
হ্যাঁ, এটা আমাদের একটা বিশেষ ধারা,
আমাদের একটা বিশেষ ধারা, আমাদের প্রধান ধারা, এটা আমাদের মূল ধারা একুশে এবং একাত্তর। একটা কথা বলি, বাংলা সাহিত্যের হাজার বছরের ইতিহাসে যুদ্ধের কোন সাহিত্য নেই। ইংরেজি সাহিত্যে আছে ওয়ার পোয়েট্রি, আপনারা জানেন, বাংলা সাহিত্যে সেটা ছিল না। কিন্তু বাংলাদেশের সাহিত্যে একটা প্রধান এখন আপনার ধারাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সাহিত্য, অর্থাৎ যুদ্ধের বর্ণনা, যারা যুদ্ধ করেছেন তারাই পরবর্তীকালে লেখক হয়েছেন। এগুলো যদিও স্মৃতিচারণমূলক এবং যদিও এগুলোর উদ্দেশ্য ছিল হয়তো বা ইতিহাস রচনা, কিন্তু যেটা দাঁড়িয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা সাহিত্যে এই একাত্তরের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে একটা যুদ্ধ সাহিত্য যেটা আগে ছিল না সেটা গড়ে উঠেছে। এছাড়াও সাধারণভাবে আমাদের বাংলাদেশের সাহিত্যের, বাংলাদেশের বাংলা সাহিত্যের মূল চেতনাই হচ্ছে, আমার বলছি, একুশে এবং একাত্তর।
আব্দুল মান্নান সৈয়দ, আপনি কিছু আলোকপাত করবেন কবিতার উপরে?
হ্যাঁ, মানে ঠিকই বলা হয়েছে যে একুশে ফেব্রুয়ারি আমরা, আমি সেই শ্রদ্ধেয়, আমাদের পরম শ্রদ্ধেয় হাসান হাফিজুর রহমান কবি সমালোচককে স্মরণ করি। তার একুশে ফেব্রুয়ারি যখন বেরোল 1953 সালে, তার আগে আমরা যেটা দেখেছিলাম কবিতায়, বিশেষ করে কবিতায় বা সমগ্র সাহিত্যেই, একটু পাকিস্তানবাদ এবং একটু শ্রেণী সচেতনতা, এই সব বিষয়গুলো ছিল, কমিউনিজমের একটু প্রভাব ছিল। কিন্তু এর পরে আমরা যেটা দেখলাম সেটা প্রতিবাদ এবং একই সঙ্গে দেশজ্যোতা, একই সঙ্গে ঢাকা কেন্দ্রিকতা, এর ফলে মানে ঢাকা আলাদা একটা রাজধানী হয়ে উঠল 1900 দেশবিভাগের পরে, এবং ঢাকার কেন্দ্রিকতা যেটা, সেটা আমাদের এই মহান ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অগ্রসর হল। আমি শুধু এর সঙ্গে একটু যোগ করতে চাই যে এই ধারা মানে এটা কিন্তু একমাত্র আমরা শুধু প্রতিবাদ, দ্রোহ, বিদ্রোহের কবিতায় লিখেছি তা নয়। বিশেষ করে 50-এর কবিদের কথা বলবো যে তারা এটা সূচনা করেন এবং তারপরে যেটা হয় সেটা একই সঙ্গে আমরা কিন্তু প্রেম এবং প্রকৃতিকেও কিন্তু আমাদের কবিতায় স্থান দিয়েছি। এটা মনে রাখতে হবে যে পূর্ববাংলার একটি বিশিষ্টতা বহু আগে থেকে কিন্তু ছিল, যেমন মানে 19 শতাব্দীতে আমরা দেখেছি কায়কোবাদ এবং গোবিন্দচন্দ্র দাস, তাদের লেখায় পূর্ববঙ্গের একটি বিশিষ্ট আবহ তৈরি হয়েছিল, যেটা হুমায়ুন কবির দেখিয়েছেন যে পশ্চিমবাংলা এবং পূর্ববাংলা, আপনার স্পেনে যেরকম কাস্তিল এবং আন্দালুসিয়া দুটোর আলাদা ভূখণ্ডের প্রভাব, সেই আলাদা ভূখণ্ডের একটা প্রভাব কিন্তু আমাদের এখানে ছিলই। এখানকার মানুষ সবসময় একটু দ্রোহী এবং আমরা দেখেছি ব্রিটিশ আমলের 200 বছর ধরে আমাদের এখানে অগণন বিদ্রোহ ঘটেছিল।
প্রতিফলন আমরা আমাদের সাহিত্যে পাচ্ছি, তো
আমরা সাহিত্যে পাচ্ছি এবং আমাদের কবিতায় এটা প্রচন্ড ভাবে আছে। কিন্তু একই সঙ্গে আমি বলতে চাই যে তার মানে এই নয় যে সবটুকুই আমাদের দ্রোহে এবং আপনার যে সমাজ সচেতনতা, রাজনৈতিক সচেতনতা এর মধ্যেই শেষ হয়ে গেছে, একই সঙ্গে প্রেমের কবিতা, প্রকৃতির কবিতা, ব্যক্তিগত কবিতাও রচিত হয়েছে।
আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
আমার নাম বুলবুল মহলানবিশ, আমি ঢাকা থেকে বলছি। আমি নজরুল সঙ্গীতের শিল্পী এবং লেখালেখির সাথে যুক্ত আছি। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও সরাসরি যুক্ত ছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক শিল্পী হিসেবে। ডক্টর রফিকুল ইসলাম স্যার, যিনি আমার সরাসরি শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা, তার কাছে আমার প্রশ্ন যে আমাদের এই মুক্তিযুদ্ধের এই এত বছর পরে এসে আমরা কি সঠিকভাবে সাহিত্যে কবিতায় মানে সাহিত্যের যে কোনো শাখাতেই এর প্রতিফলনটা কি খুব শুদ্ধভাবে দেখতে পাচ্ছি? এর মধ্যে যথেষ্ট বিকৃতি চলে আসে নাকি?
ধন্যবাদ,
আপনাদেরকেও ধন্যবাদ।
বুলবুল মহলনবিশ ঢাকা থেকে যে প্রশ্নটা করলেন, উনি ডক্টর রফিকুল ইসলামকে এটির জবাব দিতে বলেছেন। আপনি বোধহয় মাউথপিসটা একটু সামনে নিলে ভালো হয়, একটু খুব ফেইন্ট আসছে আপনার আওয়াজটা, আপনি একটু মাউথপিসটা সামনে নিয়ে কথা বলুন। তো এটা জবাব দেবেন আপনি?
আচ্ছা, হ্যালো,
হ্যাঁ বলুন।
ব্যাপারটা হল যে বিকৃতির একটা কথা বুলবুল মহলনবিশ বলেছেন, ইতিহাস বিকৃতি নিয়ে নানান রকম অভিযোগ, কিন্তু তার প্রভাব আমাদের যে সৃজনশীল যে সাহিত্য কিংবা মননশীল যে সাহিত্য তার উপেক্ষিত। কারণ আমাদের সাহিত্যের মূল ধারা হচ্ছে, আমি বলেছি, একুশে এবং একাত্তর, এবং আমাদের যে দেশের প্রতি, আমাদের মানুষের প্রতি, আমাদের প্রকৃতির প্রতি, জগৎ এবং জীবনের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশের সাহিত্যে প্রতিফলিত হচ্ছে, সেটা যেমন অসাম্প্রদায়িক তেমনি জীবনমুখী এবং তেমনি আন্তর্জাতিক চেতনাবহ, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের একুশে এবং একাত্তরের চেতনা থেকে উৎসাহিত। আমাদের সাহিত্যের মূলধারায় এখন পর্যন্ত আমার অন্তত চোখে পড়েনি, কারণ মুক্তিযুদ্ধের উপরে অসংখ্য কবিতার বই, অসংখ্য গল্পগ্রন্থ এবং বহু উপন্যাস রচিত হয়েছে, অনেক নাটক রচিত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত আমি আমাদের যে মূল চেতনা, আমাদের যে বিশ্বাস, তার ভিত্তি আমি লক্ষ্য করিনি এখন পর্যন্ত। এবং আমি বলব যে আমাদের রাজনৈতিক ক্ষেত্রে যতই অস্থিরতা থাকুক এবং বিভিন্ন সময়ে আমাদের স্বাধীনতা বিরোধী যে চক্র, তারা যতই আমাদের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করুক, কিন্তু আমাদের কবি, আমাদের ঔপন্যাসিক, আমাদের গল্পকার এবং আমাদের নাট্যকার, তারা অন্তত একটি ক্ষেত্রে তাদের বিশ্বাসকে আঁকড়ে ধরে আছেন এবং সেই পথেই তাদের লেখনীকে পরিচালিত করছেন, এবং সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনায় কোন বিকৃতি আসেনি। হ্যাঁ, এ কথা ঠিক যে একজন মুক্তিযোদ্ধা চিরকাল যোদ্ধা নন, তার পদস্খলন হলেই তিনি রাজাকার, আর একজন রাজাকার কখনো মুক্তিযোদ্ধা হতে পারেন না। কিন্তু সৌভাগ্যবশত বাংলাদেশের সাহিত্যে যারা প্রধান প্রধান কবি, কথা সাহিত্যিক, নাট্যকার, তারা দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এবং তাদের সাহিত্যে, তাদের নাটকে, আমাদের টিভি সিরিয়ালগুলো যদি দেখি, তাতে আমরা একটা প্রমাণ পাই যে এখানে অন্তত সাহিত্যে ইতিহাস বিকৃতির যে অপপ্রয়াস সেটা অনুপ্রবেশ করতে পারেনি, সেইটা আমাদের সাহিত্যিকরা বুঝতে পেরেছেন।
আসলে যুদ্ধ ইংরাজি সাহিত্যেও ধরুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এখনও সাহিত্য রচিত হচ্ছে, এবং আশা করা যায় যে ভবিষ্যতে হয়তো মুক্তিযুদ্ধ নিয়ে কালজয়ী কোন সাহিত্য আমরা পাব। তো
এসব,
হ্যাঁ, তো কবিতাতে তো বোধ হয় আমরা মুক্তিযুদ্ধকে খুব ভালোভাবেই পেয়েছি, আব্দুল মান্নান সৈয়দ।
হ্যাঁ, নিশ্চয়ই। মানে আমাদের প্রথম কবি, বাংলাদেশের প্রথম কবি যাকে বলতে হয়, সেই জসিম কবি জসিমউদ্দিন, উনি 1976 সালে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরও পাঁচ বছর পাঁচেক উনি জীবিত ছিলেন, 1976 সালে উনি মারা যান। তো তার লেখাতেও আমরা মুক্তিযুদ্ধের প্রভাব দেখি, তার থেকে এখন পর্যন্ত এই ধারাটাই প্রধান। কিন্তু একটা জিনিস মনে রাখতে, আমি যেটা মনে রাখি বা মনে রাখতে চাই, যে সাহিত্যের ইতিহাস কিন্তু স্রোত প্রতিশ্রোতে আবর্তিত হয়, স্রোত প্রতিশ্রোতের ফলেই আমাদের সাহিত্য বলবান হয়েছে, বেগবান হয়েছে, কিন্তু আমাদের অস্থিতিশীল মানে এই 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 রাজনৈতিক প্রভাব ইত্যাদি প্রথম থেকে, সেই বানানোর পর থেকে, আমি মনে করি এটা আমাদের জন্য ইতিবাচক একটি প্রভাব রচনা করেছে আমাদের সাহিত্যের জন্য। এর ফলে আমাদের সাহিত্য, বিশেষ করে আমাদের কবিতা, অসম্ভব রকম প্রাণময় হয়ে উঠেছে। কিন্তু আমি এটা বলবো যে সর্বক্ষণ একটি সাহিত্যিক আদর্শ যেটা সেটা আছে, কিন্তু তার মানে এটা নিয়ে সর্বক্ষণ সেই বিষয় নিয়ে কবিতা লিখতে হবে, সমগ্র জীবনকে ধারণ করা হচ্ছে কবিতার কাজ এবং সাহিত্যের কাজ। কাজে অনেক সময় আরোপণ যেন আমাদের না ঘটে, আমরা যেন এটা মনে রাখি যে একাত্তর থেকে ১৯৭১ সাল এবং ২০০৬ সাল এক নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। জীবন কোথাও থেমেনি, জগৎ কোথাও থেমেনি, ঢাকা শহরও ১৯৭১ সালে যা ছিল ২০০৬ সালে তা নেই, বাংলাদেশও ১৯৭১ সালে যা ছিল ২০০৬ সালে তা নেই। ফলে আমাদের সাহিত্য ক্রম অগ্রসর হয়েছে, কিন্তু এটা ঠিক যে আমরা মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, আমাদের বায়ান্নর ভাষা আন্দোলনের যে মূল চেতনা, তা থেকে আমরা কখনোই সরে আসিনি।
আমি এই মুহূর্তে শ্রোতাদের এবং প্রশ্নকর্তাদের জানিয়ে দিচ্ছি যে আমাদের প্যানেলিস্ট কেতুকী কুশারী ডায়সনকে আমরা এখনো পাইনি, সেই জন্য ওনাকে কোনো প্রশ্ন রাখতে পারা যাচ্ছে না। তবে একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা পরের প্রশ্নে যাচ্ছি।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
আমি ইকবাল করিম হাসনু টরন্টো থেকে বলছি। আমি টরন্টো থেকে বিগত পাঁচ বছর ধরে প্রকাশিত বাংলা ও বাঙালি বিষয়ক জার্নাল বাংলা জার্নালের সম্পাদনা করে থাকি এবং এখানকার টরন্টো বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শেখানোর ব্যাপারে আমি খণ্ডকালীন শিক্ষকতা করে আসছি বিগত তিন বছর ধরে। আমার প্রথম প্রশ্নটি প্যানেলে ডক্টর রফিকুল ইসলাম এবং আব্দুল মান্নান সৈয়দকে উদ্দেশ্য করেই বলছি যে স্বাধীনতা যুদ্ধের মতো এত বড় একটি ঘটনা যে কোনো সমাজেই বড় ধরনের অভিঘাত ফেলে এবং তার ছাপ থেকে যায় শিল্প সাহিত্য সংস্কৃতির বিভিন্ন শাখায়, বাংলাদেশের সাহিত্যেও তার ছাপ পড়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি বলি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে যে শাখাটায় সবচেয়ে মৌলিক এবং অভিনব কাজ হয়েছে সেটা হচ্ছে নাট্য সাহিত্যে, কিন্তু সেই নাট্য সাহিত্য নিয়ে শিল্প এবং সাহিত্য সমালোচকদের মধ্যে কোন ধরনের গভীর বিশ্লেষণমুখী আলোচনা এখনো চোখে পড়েনি, এই ব্যর্থতা বা ঘাটতি কি কারণে?
ইকবাল করিম হাসনু যে প্রশ্নটা করেছেন উনি নিজেই বলে দিয়েছেন ডক্টর রফিকুল ইসলাম এবং আব্দুল মান্নান সৈয়দ। আপনাদেরকে তো আপনাদেরকে এক এক করে জবাব দিতে বলবো। ডক্টর রফিকুল ইসলাম,
সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সাহিত্য নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেকগুলো গবেষণা রয়েছে এবং হচ্ছে, এবং এখন এই মুহূর্তেও আমার তত্ত্বাবধানে একজন গবেষক বাংলাদেশের সাহিত্যে মুক্তিযুদ্ধের প্রভাব এবং সেইতে কবিতার ক্ষেত্রে কতটা, গল্পের ক্ষেত্রে কতটা, উপন্যাসের ক্ষেত্রে কতটা এবং নাটকের ক্ষেত্রে কতটা, এটা নিয়ে তিনি কাজ করছেন এবং আলাদাভাবেও কাজ হয়েছে। মুক্তিযুদ্ধের গল্প, মুক্তিযুদ্ধের কবিতা, মুক্তিযুদ্ধের উপন্যাস, মুক্তিযুদ্ধের নাটক, কিন্তু এই কাজগুলো হচ্ছে একাডেমিক কাজ হচ্ছে এবং এগুলো থেকে হয়তো কেউ এমফিল ডিগ্রি লাভ করছেন বা কেউ পিএইচডি ডিগ্রি লাভ করছেন এবং এই শ্রেণীর গ্রন্থও প্রকাশিত হয়েছে বিভিন্ন সংস্থা থেকে, বাংলা একাডেমি থেকে এবং অন্যান্য সংস্থা থেকে। কাজেই একদম আলোচনা হচ্ছে না তা নয়। তবে একটা কথা আমি বলি, সম্ভবত মুক্তিযুদ্ধ নিয়ে কবিতা লেখা হয়েছে সবচেয়ে বেশি, আর তারপরেই হচ্ছে উপন্যাসের সংখ্যা। আমি আজকেই আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কি কি সাহিত্য রচিত হয়েছে আমার সেই গবেষক ছাত্রীটির বিবলিওগ্রাফিটি আমি পরীক্ষা করে দেখছিলাম, তাতে আমি দেখলাম যে গল্পগ্রন্থের চেয়ে উপন্যাসের সংখ্যা বেশি এবং তুলনামূলকভাবে কবিতার সংখ্যা তো বেশি হবে, কিন্তু উপন্যাসের সঙ্গে তুলনামূলকভাবে নাটক এবং গল্পের সংখ্যা কম। কিন্তু নাটকের কথা একটা বলি যে বাংলাদেশে যে নাটক, এটার সূচনা কিন্তু মুক্তিযুদ্ধের পর থেকে, স্বাধীন বাংলাদেশে যখন থিয়েটার আন্দোলন শুরু হল তখন থেকে, এবং তারপর এটা টেলিভিশনে এখন এটা সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে।
ইকবাল করিম হাসনু সেই কথাটি বলছিলেন যে নাটক,
হ্যাঁ নাটক, এবং নাটক নিয়ে আমাদের যারা বিখ্যাত নাটককার দুরণমণি চৌধুরীর কবর ভাষা আন্দোলন নিয়ে, এটা বাংলাদেশের প্রথম নাটক আমি বলব, যথার্থ প্রথম নাটক। তারপর আপনার শামসুল হকের একাধিক নাটক, পায়ের আওয়াজ পাওয়া যায়। হ্যাঁ, মমতাজউদ্দিন আহমদের বেশ কয়েকটি নাটক, আমাদের আরো যারা প্রধান প্রধান নাটককার আছেন সবার নাম এই মুহূর্তে হয়তো বলা সম্ভবপর হবে না বা নাটকের নাম বলা সম্ভবপর হবে না, কিন্তু আমি বলবো যে বাংলাদেশের নাট্য সাহিত্য বিকশিত হয়েছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। মুক্তিযুদ্ধের ঘটনা ভিত্তিক নাটক নিয়েই আমাদের নাট্য সাহিত্য এগিয়ে চলেছে। এইসব নাটক,
হ্যাঁ বলুন,
হ্যাঁ এইসব,
আচ্ছা আমি আমি আচ্ছা আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে, সেটা ইকবাল করিম সাহেব একেবারেই ঠিক কথা বলেছেন, আমাদের সাহিত্য সমালোচনার প্রবল দুর্বলতা, এটা আমাদের অস্বীকার করে লাভ নেই। আমরা দেখেছি আমাদের কবিতার সমালোচনা, হাসান হাফিজুর রহমানের নাম বারবার বলছি আমি, হাসান হাফিজুর রহমান যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং স্বাধীন বাংলা বাংলাদেশ স্বাধীনতার পরে যে নাটকের যে মুক্তিযুদ্ধের যে নাটক রচিত হয়েছে তার সমালোচনা কিন্তু এইভাবে হয়নি। এটা আমাদের সমালোচকদের, আমাদের অধ্যাপকদের, সামগ্রিকভাবে আমাদের আমাদের সকলের, আমার নিজেরও ব্যর্থতা বলে আমি এটা মনে করি। কেননা তাহলে আমরা বুঝতাম যে মুক্তিযুদ্ধের চেতনা এই শব্দটা ব্যবহার করে কোন নাটকে আরোপণ হয়েছে এবং কোন নাটকে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনা রূপায়িত হয়েছে। এটা আমি আমি ইকবাল করিম সাহেবের সঙ্গে সম্পূর্ণ একমত যে এটা এটা মানে আমাদের একটি ব্যর্থতা, এবং এই ব্যর্থতার ফলেই আমি মনে করি নাটকের যে মুক্তিযুদ্ধের নাটকেরও যে অগ্রগতি সম্ভব ছিল সেটা অনেক সময় সেটা সম্ভব হয়নি। কেননা এটা এটা কাজ হচ্ছে সমালোচকদের কাজ, নাট্য সমালোচকদের কাজ, এবং সামগ্রিকভাবে আমাদের সমালোচনা সাহিত্য একটু দুর্বল, এটা এটা ইকবাল করিম সাহেব যথার্থই চিহ্নিত করেছেন বলে আমি মনে করি।
ধন্যবাদ। এবারে আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি আরেক প্রশ্ন নিয়ে।
আপনারা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
আমি আব্দুল সাজ্জাদ কিরণ, আমি নিউ ইয়র্ক থেকে বলছি, প্রবাসী সাংবাদিক এবং টেলিভিশন উপস্থাপক। আজকের অনুষ্ঠানের বিষয়টা আমার কাছে খুবই মানে আগ্রহ উদ্দীপক, কারণ সাহিত্য চর্চা প্রবাসে বসে যারা করছেন আর কি। আসলে বাংলাদেশের অনেক বিখ্যাত লেখক আছেন বাংলাদেশে এবং কলকাতা, যারা বহু বছর ধরে প্রবাসে আছেন, যেমন শহীদ কাদরী, কেতুকী কুষার দাইছেন, তারপরে দিলার হাসিম আছেন, তারপরে আরো অনেকেই যারা প্রচুর লেখালেখি করেন এখানে থেকেও, তাদের লেখা আমরা বিদেশে থাকলেও মোটামুটি উপভোগ করতে পারি, পড়তে পারি। প্রসঙ্গ একটা জিনিস আমার কাছে আমি উল্লেখ করতে চাই যে আমি যখন খুব ছোট ছিলাম, যখন শঙ্করের লেখা বা অন্যান্যদের লেখা প্রবাস জীবন বিষয়ক লেখা পড়তাম, তখন আমার মধ্যে যে এক্সাইটমেন্ট কাজ করতো সেটা বড় হয়ে এখানে অনেকদিন থাকার পরে সেটা আর কাজ করে না। আমার মনে হয় যে মানে প্রবাস জীবন নিয়ে আরো অনেক ভালো লেখা হতে পারে আর কি, যেটা আরো অনেক প্রথম নির্ভর এবং জীবন ঘনিষ্ঠ লেখা হতে পারে। এখন যারা লিখছেন তারা হয়তো অনেকেই তাদের লেখা এটা প্রতিফলিত হচ্ছে। তো যারা আজকে সম্মানিত প্যানেল যারা আছেন, ডক্টর রফিকুল ইসলাম, কেতকী কুষার দাইছেন, তাদের কাছে আমার প্রশ্ন যে প্রবাসে বসেও আমাদের সাহিত্য, আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে এবং বাংলা সাহিত্যে কিভাবে প্রভাব ফেলতে পারে, এইটুকুই আমার প্রশ্ন করা, আমার জানতে চাওয়া। ধন্যবাদ।
ধন্যবাদ। দুঃখের বিষয় যে কেতকী কুষারীকে আমরা পাইনি, উনি থাকলে এই ডায়াসপোরা বা প্রবাসী সাহিত্য রচনার ধারা সম্পর্কে খুব ভালোভাবে আলোকপাত করতে পারতেন, উনি এ সম্পর্কে বেশ ওয়াকেবাল। তবে কথা হল যে প্রবাসী সাহিত্য রচনার একটা ধারা বাঙালিদের মধ্যে শত বর্ষাধিক কাল ধরে প্রতিষ্ঠিত, প্রবাসের অভিজ্ঞতা বাংলা সাহিত্যকে বরাবরই একটা বিশেষ পুষ্টি যুগিয়ে এসছে। রবীন্দ্রনাথের ইউরোপ প্রবাসীর পত্র আর 1885 বেরিয়েছিল কৃষ্ণ ভামিনী দাসের ইংল্যান্ডে বঙ্গমহিলা। তো তারও আগে প্রবাসে কিছু ছাপ রেখেছে মাইকেলের সাহিত্য জীবনের একটি পর্বে। তো এখন কেতকী যখন নেই, ডক্টর রফিকুল ইসলাম এবং আব্দুল মান্নান সৈয়দ, আপনারা কিছু বলুন এই সম্পর্কে।
আমার কথা হল যে প্রবাসে বাংলা সাহিত্য চর্চার এখন যেভাবে হচ্ছে, বাংলাদেশ প্রতিষ্ঠার আগে কিন্তু ঠিক সেভাবে হতো না। আমার যেটা ধারণা বলি, বাংলাদেশ হবার ফলে বাংলাদেশ থেকে বহু নাগরিক প্রবাসে গেছেন এবং সেখানে তারা মাফ করলেন এবং সেখানে তারা বসবাস করছেন বিভিন্ন কর্মসূত্রে, এবং এখন বাংলাদেশের বাইরে যতগুলো বাংলা ভাষা বা বাংলা সাহিত্য বা বাংলা সংস্কৃতি চর্চার কেন্দ্র, মূলত সেগুলো হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের কেন্দ্র করে। এটা যদি আমি বলি তাহলে আমি বলবো যে বাড়িয়ে বলা হচ্ছে না এই কারণে, কারণ আমি উত্তর আমেরিকায় নজরুল সম্মেলনে একাধিকবার আমি গিয়েছি, আমি ইংল্যান্ডে গিয়েছি নজরুল সেন্টার ওপেন করতে বা রবীন্দ্রনাথের 125তম জন্ম শতবার্ষিকী উদযাপনে, আমি সব জায়গায় দেখেছি যে এখন প্রবাসে বাঙালির সংস্কৃতির প্রধান ধারক ও বাহক হচ্ছেন বাংলাদেশের নাগরিকরা যারা প্রবাসে জীবন যাপন করছেন। এবং আপনি দিলারা হাসানের নাম করলেন, আপনি শহীদ কাদরির নাম করলেন, এরকম আরো অনেকের নাম করা যেতে পারে, এই স্বল্প সময়ের সম্পূর্ণ নয়। শুধু যদি একটা দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, এখন প্রবাস থেকে যে সমস্ত বাংলা পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে, বাংলা পেপার বা বাংলা টেলিভিশন চ্যানেল কাজ করছে, তার অধিকাংশই হচ্ছে বাংলাদেশিদের দ্বারা। সুতরাং এটি হচ্ছে প্রমাণ যে আমাদের বাংলাদেশ থেকে নাগরিকরা যেখানে গেছেন, হোক সেটা টাওয়ার হ্যামলেট কিংবা জ্যাকসন হাইট কিংবা হিউস্টন কিংবা টরন্টো, যেখানেই হোক সেখানে বাংলাদেশিদেরই প্রাধান্য। এবং মনে হচ্ছে যে তারা বাংলাদেশের শুধু রাজনৈতিক দূত হয়ে যাননি, তারা মূলত বাংলাদেশের সংস্কৃতির দূত হয়ে তারা বিদেশে গেছেন। এবং আমি তো দেখছি যে আমাদের সাহিত্যের ভবিষ্যৎ, আমাদের সংস্কৃতির ভবিষ্যৎ মাঝে মাঝে আমার মনে হয় বাংলাদেশের চেয়ে বাংলাদেশের বাইরে যারা প্রবাসী আছেন তারা অনেক বেশি সচেতন, অনেক বেশি নিবেদিত চিত্ত।
এটা ঠিক,
এবং বোধহয় বাংলাদেশের বাইরে,
ঠিকই বলেছেন,
বাংলাদেশের বাইরে থাকার জন্যই হয়তো তাদের দেশপ্রেমটা আমরা যারা দেশের মধ্যে আছি তাদের চেয়েও বেশি বলে আমার মনে হচ্ছে। এইটুকু আমার বক্তব্য এই সম্পর্কে।
আব্দুল মান্নান সৈয়দ,
হ্যাঁ, আমার মনে পড়ছে অমিয় চক্রবর্তীর সেই, যিনি দীর্ঘকাল আমেরিকা প্রবাস করেছেন কিন্তু আমেরিকাবাসী ছিলেন, কিন্তু তার কবিতা সবসময় বাংলা কেন্দ্র করে, বাংলাদেশ কেন্দ্র করে, বৃহত্তর বাংলাদেশ কেন্দ্র করে। তিনি তার সেই কবিতার কথা মনে পড়ছে যেখানে তিনি বলছেন যে দেশ পেরোনো যায় না। আপনারা যেমন শহীদ কাদরী বা আপনি দিলারা হাসিম, আপনি বাংলাদেশের বাইরে আছেন কিন্তু আপনারা বাংলা ভাষার সঙ্গে, ভাষাটা হচ্ছে এমন একটা মাতৃভাষাই আমি মনে করি আমার স্বদেশ। এটা কিন্তু খুব বড় অর্থে মাতৃভাষাই আমাদের স্বদেশ। মাইকেল মধুসূদন দত্ত যখন আপনার এতে ছিলেন, ফ্রান্সে ছিলেন, তিনি সেখান থেকে চতুর্দশ পদী কবিতাবলি লিখছেন, প্রথম সনেট বাংলা ভাষায় লেখা হয়েছে কিন্তু আপনার ভার্সাই নগরে ফ্রান্সে বসে। তারপরে আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ, তিনি লিখছেন আপনার ফ্রান্সে বসে, প্যারিসে বসে। শামসুদ্দিন আবুল কালাম লিখেছেন ইতালিতে বসে। আপনার শহীদ কাদরী যে কবিতা লিখে, শহীদ কাদরীর কথা কখনো যে আমরা বিস্তৃত হব, শহীদ কাদরী যে তিনটি বই বেরিয়েছে আমরা কখনো বিস্তৃত হতে পারি না। যেমন আপনি প্রবাসে বসে দিলারা হাসান কবিতা লিখে চলেছেন, তেমনি উপন্যাস লিখে চলেছেন, তেমনি আরো অনেকেই কাজ করছেন, কিন্তু সেক্ষেত্রে যেটা কাজ করছে সেক্ষেত্রে যেটা আপনাদের প্রবাস জীবন যেরকম রূপায়িত হচ্ছে, তেমনি আমার মনে হয় আপনাদের যে মূল ভূখণ্ড সেটা আপনারা আপনাদের হৃদয়ে বহন করে নিয়ে চলেছেন, সেজন্যই এই সাফল্য। এবং এই সাফল্য স্বাভাবিকভাবেই যতদিন যাবে তত মানে প্রসারিত হবে এবং হচ্ছে।
ধন্যবাদ। এবারে একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি অন্য নতুন প্রশ্ন নিয়ে।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
আমি এস এম আরাফাতুল হাসান ফিনল্যান্ডের কেমি শহর থেকে বলছি। আমন্ত্রিত অতিথিদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতার পর আমাদের দেশের সাহিত্যে যে নতুন জোয়ার এসেছিল সেটা এখনো সেই ধারা অব্যাহত আছে কিনা, আর দ্বিতীয়ত বাংলাদেশের সাহিত্যে আমাদের মুক্তিযুদ্ধের প্রভাব আসলে কতটুকু পড়েছে, কারণ বর্তমান সময়ে যারা লিখছেন তাদের লেখায় ততটা মুক্তিযুদ্ধ এবং সেই সময়ের আমাদের মধ্যে, আমাদের দেশের মানুষের মধ্যে যে ধরনের জাগরণ সেটা এখন অনেকটা লক্ষ্য করা যায় না, এবং কেন এটা লক্ষ্য করা যায় না এই প্রশ্নটাই আমি রাখছি। ধন্যবাদ।
আরাফাতুল ইসলাম একেবারে ফিনল্যান্ড থেকে প্রশ্ন করলেন, তো উনি যেটা, উনি হয়তো বিদেশে আছেন বলে জানেন না, ডক্টর রফিকুল ইসলাম নিজেই বললেন যে মুক্তিযুদ্ধ খুব ভালোভাবেই প্রতিফলিত আমাদের সাহিত্যে, তো ওনার প্রশ্নের জবাবে আপনারা দুজনে আরো একবার যদি একটু আলোকপাত করেন।
একটা হলো যে কবি জসিমউদ্দিন প্রথম মুক্তিযুদ্ধের উপরে কবিতা লেখেন প্রবীণদের মধ্যে সানাউল হক, শামসুর রহমান, হাসান হাফিজুর রহমান, আল মাহমুদ, রফিক ইকবাল, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, নাম বলে আমি শেষ করতে পারবো না। আমি কবিতার ক্ষেত্রে কয়েকটি নাম মাত্র বললাম, উপন্যাসের ক্ষেত্রে শওকত ওসমান মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি উপন্যাস তিনি রচনা করেন। সেখান থেকে শুরু করে এখন সর্বশেষ আনিসুল হকের মা, এটা আমি জানি না আপনারা পাঠ করেছেন কিনা, এই উপন্যাসে পাঠ করুন, দেড় বছর আগে বেরিয়েছে, আপনি দেখবেন মুক্তিযুদ্ধের সেই প্রাথমিক উচ্ছ্বাস আবেগ হয়তো কম, কিন্তু সেটা অনেক দৃঢ় হয়েছে চেতনার মধ্যে এবং সেটা শাখা প্রশাখায় পল্লবিত হচ্ছে। এখন আর এটা একরৈখিক নয়, একমাত্রিক নয়, এটা এখন বহুমাত্রিকতা লাভ করেছে। গল্পের ক্ষেত্রেও সেটা যে মুক্তিযুদ্ধে আমাদের কি প্রত্যাশা ছিল, আমরা কতটা পেয়েছি, এইসব প্রশ্ন উঠে আসছে এখন, যে আমরা যা চেয়েছিলাম, বাংলাদেশ যে স্বপ্ন দেখেছিল তার কতটা পেয়েছে, এইটা এখন সাহিত্য উঠে এসছে। একটা জিনিস এসছে যেটা আমরা ভুলে যাচ্ছি, যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা প্রথমে অপেক্ষা করেছিলেন যে বোধ হয় মুক্তিযুদ্ধের ইতিহাস, রণাঙ্গনের ইতিহাস আমাদের ঐতিহাসিকেরা লিখবে, কিন্তু আমাদের ঐতিহাসিকেরা যখন মুক্তিযুদ্ধের ইতিহাস লিখলেন না বা লিখতে পারলেন না বা লিখতে ব্যর্থ হলেন, তখন তারা নিজেরাই কলম ধরলেন এবং শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে রণাঙ্গনের উপরে, যেটা বাংলা সাহিত্যে একটা অভূতপূর্ব ঘটনা। আমি আমার নিজের সংগ্রহ থেকে আমি যা দেখলাম তাতে মুক্তিযুদ্ধের উপরে, সরাসরি যুদ্ধের উপরে কত বই বেরিয়েছে এখন পর্যন্ত তার পুরো বিবলিওগ্রাফি বা গ্রন্থ তালিকা আমরা করে উঠতে পারিনি। কাজেই যদি আমরা আমাদের বাংলাদেশের সাহিত্য যদি মনোযোগ দিয়ে পাঠ করি, আমরা যদি খবর রাখি, কিন্তু যেটা আমাদের পত্রপত্রিকায় সমালোচনার অভাবে, প্রথমত সাহিত্য পত্রিকার সংখ্যা এখানে খুব কম, যে কয়েকটি আছে তার সার্কুলেশন কম, আমাদের দৈনিক সংবাদপত্রগুলো যে সাপ্তাহিক যে সাহিত্যের পাতা তাতে গ্রন্থ সমালোচনা নামমাত্র, সেই জন্য আপনারা বাইরে যারা আছেন তারা খবর রাখেন না, এমনকি বাংলাদেশের যারা পাঠক তারাও খবর রাখেন না যে মুক্তিযুদ্ধ নিয়ে কি কি লেখা হয়েছে এবং কোন আঙ্গিকে কি রচিত হয়েছে এবং বর্তমানে সেই চেতনাটা কোন দিকে যাচ্ছে, কিভাবে রূপান্তরিত হচ্ছে। চিরকাল তো এটা একটা বর্ণনাধর্মী সাহিত্য হয়ে থাকবে না, এটা বিশ্লেষণ ধর্মী হচ্ছে, নানান রকম প্রশ্নের ঠিক উঠে আসছে। এখনকার যে সাহিত্য, আমি বলব যে এখনকার সাহিত্য হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধে কি স্বপ্ন দেখেছিলাম, তার কতটা প্রতিফলিত হয়েছে, কতটা পেয়েছি, সেই প্রশ্নবিদ্ধ সাহিত্য, এবং সেটা আমি প্রাসঙ্গিক বলে মনে করি।
ডক্টর আব্দুল মান্নান সৈয়দ, আপনি কিছু বলবেন?
হ্যাঁ, মানে আমার কথা সামান্য, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের মূল চেতনা তো আমাদের লেখায় অবিশ্রাম প্রতিফলিত হচ্ছে, কিন্তু তরুণদের লেখায় স্বাভাবিকভাবে চেতনাটা অন্য আকারও নিচ্ছে, সেটাকে মুক্তিযুদ্ধ, সেটাও কিন্তু মুক্তিযুদ্ধের ফল, যেটা প্রত্যক্ষ নয়, যেটা একটু পরোক্ষ, তাকেও কিন্তু শ্রদ্ধা জানাতে হবে, তাকেও কিন্তু সম্মান জানাতে হবে, যার অভিজ্ঞতা নেই সে কিন্তু অনেক সময় লেফ তলস্তয়ের যে উপন্যাস ওয়ার অ্যান্ড পিস, তার জন্য যেরকম একটু অপেক্ষার দরকার আছে, সেরকম উপন্যাস হয়তো কোন এক সময় লেখা হবে, সেরকম রচনা হয়তো লেখা হবে, কিন্তু সবসময় আমি মনে করি না যে একটা সাহিত্য কোন একটি কেন্দ্রে একেবারে চিরকাল ধরে আবর্তিত হয়ে যাবে, তা আমি মনে করি না, এবং এটা আমি মনে করি আমাদের সমগ্র সাহিত্যের জন্য ভালো, এই যে আমাদের অগ্রসরমানতা, আমরা কোন এক জায়গায় থেমে নেই, আমি মনে করি এটা আমাদের সাহিত্যের জন্য মঙ্গলকর।
তো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসছি নতুন প্রশ্ন নিয়ে।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
স্বাধীনতা উত্তর বাংলা সাহিত্য তো অনেক এগিয়েছে, মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে প্রচুর লেখাও হয়েছে, বিশেষ করে কবিতায় মুক্তিযুদ্ধকে আমরা বেশ জোরালো ভাবে পেয়েছি আমি বলব, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কালজয়ী কোনো গদ্য, গল্প অথবা উপন্যাস আমার মনে হয় আমরা এখনো পাইনি, যেটা আসলে খুব প্রয়োজন ছিল। এই বিষয়টি নিয়ে আমি সম্মানিত প্যানেলিস্টদের অভিমত শুনতে চাচ্ছি।
এই প্রশ্নটা মনে হয় কামরুন জিনিয়া করলেন নিউ অরলিন্স থেকে। তো ডক্টর রফিকুল ইসলাম, একটু কিছু বলুন এ ব্যাপারে। আপনি অলরেডি বলেছেন অনেক কথা, তো একই প্রশ্ন আসছে বারবার।
এখন কালজয়ী ব্যাপারটা, একটা এত বড় ঘটনা ঘটে গেছে মুক্তিযুদ্ধ, যেটা একটা বাস্তব ঘটনা, এবং মুক্তিযুদ্ধ নিয়ে যারা লিখেছেন তারা সবাই যে মুক্তিযুদ্ধ দেখেছেন বা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন বা মুক্তিযুদ্ধ দ্বারা প্রত্যক্ষভাবে আলোড়িত হয়েছেন তা তো নয়, অনেকে কল্পনার সহায়তা গ্রহণ করেছেন, কিন্তু মুক্তিযুদ্ধটা এত ব্যাপক এত গভীর ছিল যে কল্পনার দৌড় সে পর্যন্ত পৌঁছতে পারে না। সেই জন্য আমার মনে হয়, এবং আমাদের ব্যর্থতাটা সেখানেই যে আমাদের যারা ঔপন্যাসিক বা গল্পকার বা নাট্যকার তাদের, তারা যে কল্পনার সাহায্যে মুক্তিযুদ্ধকে আনতে চেষ্টা করেছেন, মুক্তিযুদ্ধ তার চেয়ে অনেক বেশি বাস্তব, অনেক বেশি রূঢ়, অনেক বেশি রক্তাক্ত, অনেক বেশি গভীর, সেইটাকে তারা ধরতে পারেনি। এবং আমার মনে হয় এই জন্য সময়ের আরো সময় দিতে হবে, কারণ কালজয়ী সাহিত্য রচনার জন্য কিছু কাল কিছু সময় দিতে হয়। এখন যেগুলো রচিত হয়েছে বা হচ্ছে, ইতিহাস হোক ইতিহাস ধর্মী হোক, এগুলো হচ্ছে উপাত্ত, এইসব উপাত্তকে অবলম্বন করে ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের যে ট্র্যাজেডি, বাংলাদেশ যে হাজার বছর বিদেশিদের দ্বারা পদানত ছিল, শাসিত ছিল, শোষিত ছিল, প্রথম বাংলাদেশ বাঙালিদের দ্বারা সত্যিকার অর্থে শাসিত হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকেই। এছাড়া বাংলাদেশ বৈরী প্রকৃতির আঘাতে আক্রমণে বারবার লণ্ডভণ্ড হয়েছে, যুদ্ধ, দুর্ভিক্ষ, বন্যা, মহামারী, ঘূর্ণিঝড়, এর কয়টাকে আমরা আমাদের সাহিত্য ধারণ করতে পেরেছি, পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা এগুলো নিয়ে পারব না, কারণ আমরা এগুলোকে অতিক্রম করেছি, আমরা অতিক্রম করে আবার আমরা উঠে দাঁড়িয়েছি। সুতরাং সবকিছু হারিয়ে যাবে না, এটা আমার বিশ্বাস। এবং আমার বিশ্বাস অতীত বা বর্তমানে বাংলা সাহিত্যের কেন্দ্র যেখানেই থাকুক, বাংলা সাহিত্যের ভবিষ্যৎ বাংলাদেশে নিহিত, এবং বাংলাদেশ থেকেই বাঙালির ওপর, বাঙালির হাজার বছরের ওপর, বাঙালির ঐতিহ্যের ওপর, বাঙালির সংগ্রামী চেতনার ওপর, বাঙালির শৌর্য বীর্যের ওপর এবং বাঙালির বীর, এখান থেকে কালজয়ী উপন্যাস লেখা হবে। এখন মহাকাব্যের যুগ নয়, নইলে মহাকাব্য রচিত হতে পারত আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, কিন্তু উপন্যাস হচ্ছে গদ্য মহাকাব্য, সেই গদ্য মহাকাব্য অবশ্যই বাংলাদেশ থেকে রচিত হবে, এই বিশ্বাস আমার রয়েছে।
আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর রফিকুল ইসলাম। আসলে যেটা বলছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এখনও কালজয়ী সাহিত্য সৃষ্টি হচ্ছে এবং হবে, এভাবে হয়তো বাংলাদেশেও আমাদের মুক্তিযুদ্ধের প্রতিফলন সাহিত্যে আমরা পাব।
আচ্ছা, এই বিষয়ে আমি একটু বলতে চাই।
হ্যাঁ বলুন।
আমার বক্তব্য প্রশ্ন করতে গিয়ে আমি প্রশ্ন করতে চাই যে শামসুর রহমানের স্বাধীনতা তুমি, এই কবিতাটি সৈয়দ শামসুল হক রচিত, পায়ের আওয়াজ পাওয়া যায়, এবং আবদুল্লাহ বামুন প্রযোজিত পায়ের আওয়াজ পাওয়া যায়, এই নাটকটি এবং কিছু গান, এগুলো কি কালোত্তীর্ণ নয়? কেন কালোত্তীর্ণ নয়? আজও আমাদের আমাদের এসব নাটক, এসব কবিতা, এসব গান আমাদের আলোড়িত, উদ্বুদ্ধ করে। কাজে কালোত্তীর্ণ সেটাই হোক, কালোত্তীর্ণ বলে গ্রহণ করব যেটা জনমানস যেটা গ্রহণ করে। কাজে আমি বলবো যে কিছু ধ্রুপদী লেখা এর মধ্যেই রচিত হয়েছে, হয়তো অজ্ঞাতসারেও কিছু রয়েছে।
তো এর পরের প্রশ্নে যাই আমরা।
আমি নিউ ইয়র্ক থেকে দর্পণ কবির বলছি। আমি এসটিবিএসএন প্রধান বার্তা সম্পাদক এবং লেখালেখি করি। আমার প্রশ্ন হচ্ছে, মহান মুক্তিযুদ্ধের আগে এবং পরে বাংলাদেশের অনেক লেখক প্রবাসী হয়েছেন এবং প্রবাস থেকে লেখালেখি করছেন, এবং এই বিশ্বায়নের যুগে তারা একটি ভূমিকাও রাখছেন লেখালেখির মধ্য দিয়ে। আগের যারা আগে বাংলাদেশে লিখতেন তারা, তাদের মধ্যে কেউ কেউ এসেছেন, অনেকে এসেছেন, এবং তরুণ প্রজন্মের নতুন লেখকরাও এসেছেন এই বিশ্বায়নের যুগে, দেশের বাইরে বেরিয়ে পড়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে দেশের বাইরে যে একটা পৃথিবী বা প্রবাস জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখকদের লেখা বাংলা সাহিত্যকে কতটুকু পরিপুষ্ট করেছে, বা আরো কিভাবে বাংলা সাহিত্যে তারা আরো বেশি অবদান রাখতে পারেন? আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে, যে আমাদের যে জাতীয় চেতনা এবং জাতীয় পরিচয়ের একটা বিষয় রয়েছে মুক্তিযুদ্ধের পর থেকে, এটা প্রবলভাবে রয়েছে এবং আমাদের শিশুদের আগামী প্রজন্মকে সেই মানে লেখালেখির মধ্য দিয়ে, শিশু সাহিত্যের মধ্য দিয়ে পরিচয়টা সঠিকভাবে তুলে ধরা হচ্ছে কিনা।
দর্পণ কবিরের প্রশ্নে আমার মনে হয় শেষের প্রশ্নটার জবাব যদি ডক্টর রফিকুল ইসলাম দেন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে শিশুরা আমাদের জাতি চেতনা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারছে না, তাদেরকে জানানোর জন্য কি করা যায়।
পাঠ্যপুস্তকে তেমন ভাবে আসেনি, কিন্তু প্রচুর শিশু সাহিত্য মুক্তিযুদ্ধের উপরে রচিত হয়েছে বাংলাদেশে। আমি বলব বাংলাদেশে যে বিষয়টির অভাব এখন বিদেশে যে বাঙালি সম্প্রদায় আছেন তাদের, যে নতুন প্রজন্ম স্বাভাবিকভাবে তারা যে দেশের অধিবাসী সে দেশের ভাষাই তাদের মাতৃভাষা, সেই জন্য আমাদের বাংলাদেশ থেকে ইংরেজি ভাষার লেখকের প্রয়োজন। শুধু অনুবাদ নয়, যে মৌলিক যেমন ভারতীয় ইংরেজি সাহিত্য এখন বিশ্বের স্থান করে নিয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এখন পর্যন্ত এমন কোন সৃজনশীল ইংরেজি সাহিত্যিক, ইংরেজি ভাষায় রচিত সাহিত্য আমরা পাইনি যেটা শুধু বিদেশে নয় দেশেও যারা ইংরেজির মাধ্যমে লেখাপড়া করছেন বা যাদের মাতৃভাষা দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মে অভিবাসীদের ইংরেজি, তাদের প্রজন্ম যাতে সেটা পাঠ করতে পারে এবং তার থেকে তার দেশ সম্পর্কে, তার অতীত সম্পর্কে, তার ইতিহাস সম্পর্কে জানতে পারে। এখন কিছু কিছু ইংরেজি ভাষার লেখক দেখা যাচ্ছে, এটি আসার কথা।
আমাদের সময় খুব কমে এসছে, আর একটি প্রশ্ন নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান আজকে শেষ করব, পরের প্রশ্নে যাচ্ছি।
আমি ঢাকা থেকে রুবি রহমান বলছি। আজকে এখানে সাহিত্য, বাংলাদেশের সাহিত্য বিষয়ে আলোচনা করবার জন্য গুণীজনেরা উপস্থিত রয়েছেন, ওদের কাছে আমাদের তো জানবার আছেই সাহিত্য, বাংলাদেশের সাহিত্য এখন কোথায় রয়েছে। ডক্টর রফিকুল ইসলাম আছেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, বরেণ্য কবি আব্দুল মান্নান সৈয়দ আছেন, এবং আমি শুনেছি যে কবি কেতকী কুশারী জায়সানও রয়েছেন, যারা সত্যি অনুগত পাঠক। দীর্ঘদিন তেমন করে পড়বার সুযোগ না হলেও ওর কবিতা একসময় আমাদেরকে যথেষ্ট উদ্দীপিত করেছে। বাংলাদেশের সাহিত্যে তো বিরাট বিস্তৃত পটভূমি রয়েছে, 30 বছর স্বাধীনতার পরে 30 বছর বাংলাদেশের সাহিত্য কত কোথায় এসে দাঁড়িয়েছে আজকে।
আব্দুল মান্নান সৈয়দ, আপনি 30 সেকেন্ডে কিছু বলুন, আর তারপরে ডক্টর রফিকুল ইসলাম আপনি বলবেন, আমাদের অনুষ্ঠান সময়। হ্যাঁ বলুন
জি। আমি মনে করি আমাদের সাহিত্য, আমাদের দেশ যেরকম এগিয়েছে সাহিত্য এই 30-35 বছরে অনেকখানি অগ্রসর হয়েছে। আমাদের যেটা অভাব সেটা হচ্ছে আমাদের সাহিত্য সমালোচনার অভাব, এবং শুধুমাত্র কিছু খ্যাতিমান ব্যক্তি, খ্যাতিমান লেখকের বাইরেও যে অনেক প্রকৃত লেখক আছে তাদের আমাদের যথার্থ সমালোচনা যদি শুরু হয়, তাদের সেই সব কবিদের, সেই সব সমালোচক, সেই সব লেখকদের আমরা খুঁজে বের করতে পারি যদি, তাহলে আমরা বুঝব যে আমরা অনেকখানি অগ্রসর হয়েছি।
ডক্টর রফিকুল ইসলাম, আপনাকে এর উপরে কিছু বলে শেষ করব আমরা, আপনি কিছু বলুন। হ্যালো ডক্টর রফিকুল ইসলাম, আমার মনে হচ্ছে ওনাকে লাইন থেকে হারিয়ে ফেলেছি আমরা। আর রুবি রহমান জানতে চেয়েছিলেন কেতকী কুশারী ডাইসনকে, তো আমরা পাইনি লাইনে, সেজন্য আমি খুবই দুঃখিত। উনি থাকলে প্রবাস সাহিত্য সম্পর্কে অনেক আলোকপাত করতে পারতেন, কিন্তু সেটা হল না। আমাদের সম্মানিত প্যানেলিস্ট ডক্টর রফিকুল ইসলাম, আব্দুল মান্নান সৈয়দ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের